ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, এখানে ওয়াশিংটনে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা, আর ভারতে রাত ৯:৩০। আমি রোকেয়া হায়দার শ্রোতাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। শ্রোতা বন্ধুরা, আগে জানিয়ে রাখি, বিশ্বব্যাপী এবং বাংলাদেশ ভারতে করোনা ভাইরাসের সংকটজনক পরিস্থিতির কারণে আমরা ফেসবুক লাইভ আপনাদের দেখাতে পাচ্ছি না, সেজন্য আমরা দুঃখিত। তবে আপনারা বেতার তরঙ্গে নিয়মিতই আমাদের অনুষ্ঠান শুনছেন, ফেসবুকেও শুনতে পাচ্ছেন, টুইটারেও শুনতে পাচ্ছেন, সোশ্যাল মিডিয়াতে আপনারা শুনতে পাচ্ছেন আমাদের পুরো এক ঘন্টার অনুষ্ঠান। আসুন তাহলে শুরু করা যাক, প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি জাস বেন হিউসেন। শনিবার বিজয় দিবসে স্থানীয় এবং অন্যান্য রাজ্যগুলি থেকে আসা লোকজন পরিবার পরিজন নিয়ে ওয়াশিংটন মুখী হয়েছিলেন। হাজার হাজার লোক ন্যাশনাল মলে জড়ো হন। প্রেসিডেন্ট ট্রাম্প বিজয় দিবসে হোয়াইট হাউস থেকে বিশেষ এক সন্ধ্যা উপহার দেন ভাষণের মধ্য দিয়ে। তবে ডিসির মেয়র করোনা সংকটের কারণে এবং নতুন করে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় লোকজনদের ঘরে থাকবার পরামর্শ দিয়েছিলেন। তিনি জনগণকে স্বাস্থ্য বিধিনিষেধের ব্যাপারে হুঁশিয়ার করে দেন। প্রেসিডেন্ট ট্রাম্প শনিবার সন্ধ্যায় হোয়াইট হাউস লনে দ্বিতীয় স্যালুট টু আমেরিকা উদযাপনের সময় তার ভাষণে উন্মত্ত জনতার প্রতি আক্রোশ ব্যক্ত করেন। তিনি বলেন, কখনই উন্মত্ত জনতাকে স্ট্যাচু ভাঙতে, ইতিহাস মুছে ফেলতে, আমাদের সন্তানদের কোনো মতাদর্শে দীক্ষিত করতে আমরা দেব না। আমরা এখন বামপন্থী, উগ্রপন্থী, নৈরাজ্যবাদী আন্দোলনকারী এবং লুটতরাজকারীদের পরাস্ত করতে চলেছি। শনিবার ডেমোক্রেটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন টুইটার বার্তায় বলেন, অল মেন আর ইকুয়াল বা সব মানুষ সমান এই উক্তির ভিত্তিতে দেশটি প্রতিষ্ঠা করা হয়েছিল, তবে দুঃখজনক যে আমরা তা রক্ষা করতে পারিনি। বিজয় দিবসে চিত্তাকর্ষক বিমানবাহিনীর জঙ্গি বিমানের আকাশমহড়া জনগণের দৃষ্টি কেড়ে নিয়েছিল। তবে শনিবার বিক্ষোভকারীদের আক্রোশের মুখে পড়ে বল্টিমোরের ক্রিস্টোফার কলম্বাসের স্ট্যাচুটি। প্রতিবাদকারীরা ক্রিস্টোফার কলম্বাসের স্ট্যাচু নামিয়ে নেন এবং তা ইনার হারবারে নিক্ষেপ করেন। সংবাদ মাধ্যম জানায়, প্রতিবাদকারীরা লিটল ইটালি এলাকায় দড়ি দিয়ে স্ট্যাচুটি নামিয়ে আনেন। বিক্ষোভকারীরা ইতালির অনুসন্ধানকারী ক্রিস্টোফার কলম্বাসকে গণহত্যা এবং আদিবাসী জনগোষ্ঠীর উপর শোষণের অভিযোগ তুলেছেন। মায়ামি, রিচমন্ড, ভার্জিনিয়া, সেন্ট পল, মিনেসোটা এবং বস্টনেও স্ট্যাচু ভাঙচুরের খবর পাওয়া গিয়েছে। শনিবার বিশ্ব করোনা সংক্রমণের ২৪ ঘন্টার নতুন রেকর্ড সৃষ্টি করেছে। ডাব্লিউএইচও এর প্রাথমিক রিপোর্টে বলা হয়, এসব সংক্রমণ বেড়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং ভারতে। পূর্ববর্তী রেকর্ড ছিল ১৪৯,০৭৭ এবং যা এখন ২১২,৩২৬। যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার ৫৫,০০০ বেশি লোকের দেহে সংক্রমণ ধরা পড়ে। যুক্তরাষ্ট্রের বহু রাজ্যে লকডাউন শিথিল করার পর বর্তমানে সংক্রমণের সংখ্যা ২৮,২৯,৫৪২ এবং মৃত্যু হয়েছে ১,২৯,৬৭৬ জনের। প্রেসিডেন্ট ট্রাম্প তার ৪ জুলাই ভাষণে যুক্তরাষ্ট্রের ১,৩০,০০০ মৃত্যুর কোনো উল্লেখ করেননি। তিনি বলেন, আমাদের নেওয়া পদক্ষেপ ভালোই এগিয়ে চলেছে। করোনা রোগীদের সারাতে ব্যর্থ হওয়ায় ডাব্লিউএইচও ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন এবং এইচআইভির ওষুধ লোপিনাভিরের সমন্বিত ড্রাগের ট্রায়াল ব্যবহার বন্ধ করার কথা ঘোষণা করেছে। বিশ্বময় একদিনে ২,০০,০০০ অধিক সংক্রমণের মাঝেই এই খবর দেয়া হয়। ডাব্লিউএইচও জানায়, ইন্টারন্যাশনাল স্টিয়ারিং কমিটির সুপারিশে এই বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। নজরদারি গ্রুপগুলি গিলেট সায়েন্সের তৈরি অন্য এক ড্রাগ রেমদেসেভিরের কার্যকারিতা পর্যালোচনা করে দেখছেন। ইউরোপীয় কমিশন শনিবার কোভিড-১৯ চিকিৎসায় রেমদেসেভিরকে শর্ত সাপেক্ষে অনুমোদন দিয়েছে। বাংলাদেশে গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণে ৫৩ জনের মৃত্যু হয়েছে। বিস্তারিত শুনুন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্টে।
হঠাৎ করে বাংলাদেশে করোনা টেস্ট কমে গেছে। সর্বোচ্চ ১৮,৫০০ থেকে কমে ১৩,৯৮৮ জনে পৌঁছেছে। কিন্তু কেন? নানা প্রশ্ন বিশেষজ্ঞ মহলে। সরকারি ফি নির্ধারণী কি এর প্রধান কারণ? কেউ কেউ বলছেন, ফি নির্ধারণ করার কারণে দরিদ্র জনগোষ্ঠী টেস্ট করাতে আসছে কম। আবার অনেকে বলছেন, কিটের সংকট থাকায় টেস্টের উপর এর প্রভাব পড়েছে। গত 29 জুন থেকে সর্বনিম্ন 200 টাকা ফি নির্ধারণ করা হয়, সর্বোচ্চ 500 টাকা। প্রায় 7 লাখ রোগী বিনা পয়সায় এই টেস্টের সুবিধা পেয়েছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার আব্দুল নুতুসার মনে করেন, টেস্ট কমে গেলে রোগীও কমে যায়, এটাও নীতি হতে পারে। ভয়েস অফ আমেরিকাকে তিনি বলেন, টেস্ট কমে যাওয়ার পেছনে অন্তত 2টি কারণ রয়েছে।
এতদিন পর্যন্ত বাংলাদেশে বিনামূল্যে পরীক্ষা হচ্ছিল, যেহেতু অধিকাংশ পরীক্ষা সরকারি ব্যবস্থায় হয়ে থাকে এবং সরকার অতি সম্প্রতি টেস্টের মূল্য নির্ধারণ করেছেন, সে কারণে অনেকে আর্থিক কারণে টেস্ট করছেন না। এটি যেমন একটি কারণ, আরেকটি কারণ হচ্ছে যে টেস্টের প্রয়োজনীয়তা নিয়েও একটি মহল সংশয় প্রকাশ করেছে। যদি অসুস্থতা হয় তবে টেস্টের চাইতে তাকে শনাক্ত করে লক্ষণের ভিত্তিতে চিকিৎসা দেওয়াটা বেশি জরুরি। এই 2টি কারণে টেস্ট কমে গেছে বলে অনেকেই মনে করছেন। দ্বিতীয় কারণটি যদিও মৌখিকভাবে প্রচলিত কথা, কিন্তু প্রথম কারণটি প্রমাণিত, কেননা যখন টেস্টের মূল্য নির্ধারণ করা হয়েছে যে 200 টাকা এবং 500 টাকা, সেই সময় সকলে আশঙ্কা প্রকাশ করেছিলেন যে দরিদ্র জনগোষ্ঠী অর্থের কারণে এই পরীক্ষা করতে পিছিয়ে যাবেন।
সর্বশেষ স্বাস্থ্য বুলেটিনে বলা হয়েছে, গত 24 ঘন্টায় 2738 জন শনাক্ত হয়েছেন, মারা গেছেন 55 জন, সব মিলিয়ে পর্যন্ত 2052 জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছেন 1,62,417 জন, সুস্থ হয়েছেন 72,625 জন। ওদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে প্রতিদিনই মৃত্যু হানা দেয়। গত 2রা মে এই হাসপাতালে করোনা ইউনিট চালু হয়। এ পর্যন্ত এই ইউনিটে 61 দিনে 855 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় মারা গেছেন 190 জন, অন্যদের মৃত্যু হয়েছে করোনা উপসর্গ নিয়ে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এবারে করোনা সংক্রমণ নিয়ে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের একটি প্রতিবেদন।
নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যাটা রোজ দিন দিন বেড়েই চলেছে। গত সপ্তাহে যেখানে 24 ঘন্টায় বাড়ছিল 18 থেকে 20 হাজার মতো, সেটাই গত দুদিন ধরে 22 থেকে 24 হাজার ছুঁয়ে ফেলেছে, যার জেরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভারতে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে গত 24 ঘন্টায় 24,850 জন নতুন করে আক্রান্ত হয়েছেন, 24 ঘন্টার নিরিখে যা এখন অবধি সর্বাধিক। এ নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা হল 6,73,165 জন। আক্রান্ত বৃদ্ধির পাশাপাশি দেশে মোট মৃত্যু 19,000 পার করল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুসারে গত 24 ঘন্টায় দেশে 613 জনের প্রাণ কেড়েছে করোনা। এ নিয়ে দেশে মোট মৃত্যু হল 19,268 জনের। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
বিশ্ব সংবাদ শুনছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে।
আপনারা ভয়েস অব আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন ওয়াশিংটন স্টুডিও থেকে।
এবারে বাদবাকি খবর। রাশিয়ার একজন সাংবাদিক সভেতলানা প্রকোভিয়াভাকে একটি বিস্ফোরণের ঘটনা প্রকাশের জন্য 6 বছরের কারাদণ্ড দিলে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস দফতরের বাইরে অন্যান্য সাংবাদিকেরা বিক্ষোভ দেখান। 2018 সালে আরকানজেলস্কের নিরাপত্তা সদর দফতরের বাইরে বিস্ফোরণের উপর সভেতলানা একটি আর্টিকেল লিখেছিলেন। কর্তৃপক্ষ 17 বছর বয়সী হামলাকারীকে শনাক্ত করে তাকে সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ত করেন। সভেতলানা লিখেছিলেন, ওই হামলাকারীর উদ্দেশ্য রাশিয়ার রাজনৈতিক অঙ্গনের সঙ্গে সম্পৃক্ত। পরে প্রকাশ্যে সন্ত্রাসবাদকে উৎসাহিত করার দায় সভেতলানাকে অভিযুক্ত করে কারাদণ্ড দেয়া হয়। আফগানিস্তান বিষয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জলমে খলিলজাদ তালিবানদের সঙ্গে শান্তি চুক্তির অর্থনৈতিক সুফলের উপর জোর দিয়েছেন, যদিও এই শান্তি চুক্তির বাস্তবায়ন এখন অনেকটাই সীমাবদ্ধ। তিনি 1 সপ্তাহব্যাপী কাতার, পাকিস্তান ও উজবেকিস্তান সফর শেষ করেন শনিবার। এই প্রথমবারের মতো এসব দেশগুলিতে তার সফরের সঙ্গী হয়েছিলেন ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশনের সিইও অ্যাডাম বোলার। মিস্টার খলিলজাদ কাতার, পাকিস্তান ও উজবেকিস্তানের সমন্বয়ে গঠিত অঞ্চলের পরিকাঠামো ও ব্যবসার উন্নয়নে যৌথ অর্থনৈতিক প্রকল্প গড়ার আভাস দিয়েছেন। ক্যামেরুন সরকার জানায়, রাজধানীতে আরও একটি বোমা বিস্ফোরিত হলে অন্তত 26 জন হামলায় গুরুতরভাবে আহত হন। এর কৃতিত্ব কেউ দাবি না করলেও অনুমান করা হচ্ছে ইংরেজিভাষী বিচ্ছিন্নতাবাদী এবং সদ্য কারাগার থেকে পালিয়ে যাওয়া লোকজন ওই হামলার জন্য দায়ী। ক্যামেরুনে ইংরেজি ভাষী ও ফরাসি ভাষীদের মধ্যকার দ্বন্দ্ব লড়াই বহুদিনের। ইংরেজি ভাষী বিচ্ছিন্নতাবাদীরা একটি স্বতন্ত্র এলাকার দাবিতে সংখ্যাগরিষ্ঠ ফরাসি সরকারের বিরুদ্ধে সংগ্রামে সেখানে রত। তবে 2013 সাল থেকে ক্যামেরুন সরকার তাদের নিরাপত্তা চ্যালেঞ্জগুলি দমিয়ে রাখতে সক্ষম হয়েছেন। সমীক্ষকরা জানান, দ্বন্দ্ব সংখ্যাত নয়, সরকার ও বিচ্ছিন্নতাবাদীদের আলোচনা সমস্যার সমাধান দিতে পারে। সোমালিয়ার বাইদোয়া একটি সরকারি নিরাপত্তা চেকপয়েন্টে বোমা হামলায় অন্তত 6 জন নিহত এবং 8 জনের বেশি আহত হয়েছেন। মোগাদিশু থেকে 250 কিলোমিটার দূরে বাইদোয়ার কর্মকর্তারা জানান, দৃশ্যত রিমোট কন্ট্রোলের সাহায্যে সরকারি চেকপোস্টে ল্যান্ডমাইনের বিস্ফোরণ ঘটানো হয়। অপর এক ঘটনায় রাজধানী মোগাদিশুতে একজন আত্মঘাতী বোমা হামলাকারী সরকারি রেভিনিউ দফতর ভবনের বাইরে নিজেকে উড়িয়ে দেয়। আত্মঘাতী হামলায় একজন নিরাপত্তা সদস্য সহ 7 জন আহত হয়েছেন। এবং সরকারি সূত্রে জানানো হয়েছে, শনিবার জাপানের দক্ষিণাঞ্চলে রাত্রিকালীন ভারী বর্ষণে বন্যা ও ভূমিধসে 2 জনের মৃত্যু হয়েছে। প্রায় 15 জন এখনও নিখোঁজ রয়েছেন। বহু লোককে ঘরের ছাদে উদ্ধারকর্মীদের অপেক্ষায় থাকতে দেখা যায়। কুমামোতো এবং কিগোশিমা এলাকার 75,000 জনগণকে অন্যত্র সরিয়ে নেবার নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শিনজো আবে উদ্ধার কাজ এবং তল্লাশি চালানোর জন্য টাস্কফোর্স গঠন করার নির্দেশ দিয়েছেন। বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। আবারও বলে দিচ্ছি, আমাদের এই অনুষ্ঠান আপনারা শুধু রেডিওতেই শুনতে পাচ্ছেন, ফেসবুক, ওয়েব পেজ, টুইটার, সোশ্যাল মিডিয়াতেও আপনারা শুনতে পাচ্ছেন। আমরা ফেসবুক লাইভ করতে পারছি না, সেজন্য আমরা দুঃখিত। তবে সব অনুষ্ঠানেই আপনারা বেতার তরঙ্গে শুনতে পাচ্ছেন। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। ঢাকা সংবাদদাতা আমির খসরু তার বিস্তারিত রিপোর্টে জানাচ্ছেন,
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যকার দ্বিপাক্ষিক বৈঠকগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে বলে ঢাকায় কর্মকর্তারা জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা জানান, দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শেষ পর্যন্ত এবছরের মে মাসে অনুষ্ঠানের কথা থাকলেও সম্প্রতি মিয়ানমার জানিয়ে দিয়েছে, করোনা মহামারীর এই পরিস্থিতিতে এই সময় বৈঠক অনুষ্ঠান সম্ভব নয়। অগস্টের দিকে একটি বৈঠক হবার কথা থাকলেও মিয়ানমারের দিক থেকে অনিচ্ছা এবং সদিচ্ছার অভাবের কথা জানা গেছে। মিয়ানমারের রাখাইন সহ ওই অঞ্চলে অনেকদিন ধরে সেদেশের সেনাসহ নিরাপত্তা বাহিনী এবং সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির মধ্যে তীব্র রক্তাক্ত লড়াই চলছে। জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত হাই কমিশনার মিশেল বিশালে এক বিবৃতিতে জানিয়েছেন, বিগত সপ্তাহখানেক সময়ই 10,000-এর বেশি রাখাইনবাসী তাদের বাড়িঘর ছেড়ে বাস্তুচ্যুত হয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। মানবাধিকার সংগঠনগুলো বলছে, 2019 সালের 21 জুন রাখাইনের ইন্টারনেট বন্ধ করার 1 বছরের বেশি সময় পরেও তা মিয়ানমার কর্তৃপক্ষ অব্যাহত রেখেছে। ঢাকায় সাবেক কূটনীতিক এবং বিশেষজ্ঞগণ এইসব ঘটনার প্রভাব রোহিঙ্গা প্রত্যাবাসনের উপরে মারাত্মক নেতিবাচক প্রতিক্রিয়া ইতিমধ্যে দেখা দিয়েছে এবং ভবিষ্যতেও দেখা দেবে বলে মনে করেন। বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব শহীদুল্লাহ ভয়েস অফ আমেরিকাকে বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন না করার জন্য এসব মিয়ানমারের কৌশল মাত্র।
এইটা কিছুদিন পর মিয়ানমার সরকার একটা ক্লিয়ারিং অপারেশনের নামে কিছু ধরপাকড় করে, ঘরবাড়ি জ্বালায়, মানুষকে আতঙ্কগ্রস্ত করে। এইটার কিন্তু একটা ডাইরেক্ট ইম্প্যাক্ট আছে লং টার্ম রোহিঙ্গাদের দেশে ফিরে যাওয়া, মিয়ানমারে ফিরে যাওয়া এবং এই এলাকার স্টেবিলিটির উপরে। তো আমি মনে করি যে বাংলাদেশকে এবং সব রাষ্ট্রকেই এখন একটা প্রটেস্ট করা উচিত যে এইভাবে ক্লিয়ারেন্স অপারেশনের নামে অশান্তি অশান্ত করা যাবে না এই এলাকা। এর মূল লক্ষ্য তাদের হলো যে যাতে লং টার্মে রোহিঙ্গারা দেশে ফিরে না যায়, একটা ভয়টাকে কন্টিনিউ করানো। সুতরাং এখানে একটা প্রোটেস্ট করতে হবে এবং এটাকে রেকর্ডে রাখতে হবে যাতে আমরা এটা দেখছি এবং ইট ইজ হ্যাভিং অ্যান ইম্প্যাক্ট অন দি হোল স্টেবিলিটি অ্যান্ড দি হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস। এক বাইল্যাটারাল প্রশ্নে, যে আপনারা জানেন যে এক সময় যখন বাংলাদেশ এবং মিয়ানমার বাইল্যাটারাল আলোচনা করছিল, বাইল্যাটারাল এগ্রিমেন্ট, তখন ইন্টারন্যাশনাল কমিউনিটি কিন্তু বারে বারে আমাদেরকে বলেছে যে তোমরা অ্যাক্টিভলি ইনগেজ থেকে বাইল্যাটারালি এটাকে সলভ করো। তো আমার প্রশ্ন যে এখন তাহলে আমরা কেন ফিরে যাচ্ছি না এবং বলছি না যে তোমরা বাইল্যাটারালি যে আলোচনা করছিলে ওটা থামিয়ে দিলা কেন, এবং যারা এর মধ্যে মিডিয়েট করছিল তাদেরকে আমরা বলি যে আমরা তো বাইল্যাটারালি সবসময় তোমাদের সাথে এনগেজ থেকেছি, তো লেটস ডু দ্য বাইল্যাটারাল এন্ড সি ওয়েদার উই ক্যান মেক এ ব্রেক থ্রু ইন দ্য থ্রু দ্য বাইল্যাটারাল প্রসেস। আমার আমি তো মনে করি যে বাংলাদেশ খুবই কমিটেড টু দ্য প্রসেস, এবং মিয়ানমারকে আমরা খুব একটা উৎসাহ দেখছি না, কিন্তু তারাই সবচেয়ে বেশি উদ্যোগী ছিল এই বাইল্যাটারালের জন্য। সুতরাং এটা প্রমাণ হলো যে আসলে তাদের যে ইন্টেনশনটা তখনও রং ছিল, তখনও ঠিক ছিল না, জেনুইন ছিল না, কিন্তু মিয়ানমার কখনো যে ছিল না এটা এখন প্রকাশিত হয়েছে, এবং এই জিনিসটাও আমার মনে হয় ইন পাবলিক নিয়ে আসা উচিত। আসলে তারা এই সমস্যাটাকে দিয়ে রাখতে চায়, এটাকে সলভ করতে চায় না।
বিশেষজ্ঞগণ বলছেন বাংলাদেশের উচিত হবে দ্বিপাক্ষিক পর্যায়েও চেষ্টা চালানো, যদি মিয়ানমার এতে অনীহা দেখায় তা আন্তর্জাতিক সম্প্রদায়কে জানানো উচিত, আন্তর্জাতিক চাপ সৃষ্টি বৃদ্ধি এবং কূটনৈতিকভাবে বিষয়টি মোকাবেলার স্বার্থেই। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এবার কলকাতার রিপোর্ট। কলকাতা থেকে সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী আমাদের তার রিপোর্টে বিস্তারিত জানিয়েছেন, আসুন আমরা শুনি।
ভারতে হিন্দুদের বার্ষিক অমরনাথ তীর্থযাত্রার সময় এবার সংক্ষেপ করে দেওয়া হয়েছে, আর সেই সঙ্গে যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। কথা ছিল এবার অমরনাথ যাত্রা শুরু হবে 23 জুন থেকে, কিন্তু করোনা ভাইরাসের কারণে যাত্রা এক মাস পিছিয়ে দেওয়া হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে যাত্রা শুরু হবে 21 জুলাই। প্রতিদিন 500 করে যাত্রীকে যাত্রার অনুমতি দেওয়া হবে, তার বেশি নয়। তার জন্য রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে অনেকদিন আগেই। এবারে 42 দিনের যাত্রাকে সংক্ষিপ্ত করে 15 দিন করা হচ্ছে। 21 জুলাই যাত্রা শুরু হয়ে শেষ হবে অগস্ট মাসের 3 তারিখ। জম্মু ও কাশ্মীর প্রশাসন জানিয়েছে এবারের যাত্রাপথ একটাই হবে। এর আগে তীর্থযাত্রীদের দুটি ভাগে দুটি পথ দিয়ে অমরনাথে নিয়ে যাওয়া হতো। একটি ছিল অনন্তনাগ জেলার পহেলগাম দিয়ে, অন্যটি ছিল গান্ডেরবাদ জেলার বালতাল দিয়ে। এবারে পহেলগাম বাদ যাচ্ছে, যাত্রীরা যাবেন শুধুমাত্র বালতাল দিয়ে। প্রশাসন সূত্রে বলা হয়েছে এবারে লোকাভাব রয়েছে, তাছাড়া করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কা রয়েছে, আর জম্মু ও কাশ্মীরে করোনা আক্রান্ত এলাকা অনেকটা বেড়ে গিয়েছে। সব মিলিয়ে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সব কিছুই কাটছাট করে মোটামুটি নমনম করে তীর্থযাত্রা সম্পন্ন করার চেষ্টা হবে। মনে থাকতে পারে গত বছর অমরনাথ যাত্রা প্রথম দিকে ঠিকঠাকভাবে চললেও শেষ দিকে হঠাৎই সেটি বন্ধ করে দেওয়া হয়েছিল, আর তড়িঘড়ি সব তীর্থযাত্রীকে নিজের নিজের জায়গায় ফিরে যেতে বলা হয়েছিল। তার ঠিক পরপরই জম্মু ও কাশ্মীরে কেন্দ্রীয় সরকার নানা বিধিনিষেধ আরোপ করে ওই রাজ্যের বিশেষ মর্যাদা তুলে নিয়েছিল। এবারেও বিধিনিষেধ অনেকটাই বলবৎ রয়েছে, তার সঙ্গে যোগ হয়েছে করোনা সংক্রমণের ভীতি। সুতরাং প্রশাসনকে অনেক বেশি ব্যবস্থা নিতে হচ্ছে। যাত্রীরা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাদের জন্য চিকিৎসার ব্যবস্থা কী করা যায় তাই নিয়ে। এবারে আরও একটি নিয়ম হয়েছে, 55 বছরের বেশি বয়সী তীর্থযাত্রীদের এই যাত্রায় অংশ নিতে দেওয়া হবে না, শুধুমাত্র সাধু সন্ন্যাসীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হচ্ছে না। প্রশাসন জানিয়েছে প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা করে দেখা হবে, যারা অসুস্থ নন তারাই শুধু যাত্রায় যোগদানের অনুমতি পাবেন। অমরনাথ যাত্রার সূচনা হিসেবে আজ রবিবার সকালে অমরনাথ গুহা মন্দিরে পূজার্চনা ও আরতি হয়েছে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আমি সামি আহমেদ। আমরা ওয়াশিংটন স্টুডিও থেকে রোহিঙ্গা লাইফলাইন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হই সোমবার থেকে শুক্রবার ওয়াশিংটন সময় সকাল 7:30, বাংলাদেশ সময় সন্ধ্যা 5:30। শর্ট ওয়েভ 31 মিটার ব্যান্ডে 9350 কিলোহার্টস, মিডিয়াম ওয়েভ 25 মিটার ব্যান্ডে 11700 কিলোহার্টস এবং 12030 কিলোহার্টসে। এ অনুষ্ঠান পুনঃপ্রচার হয় বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় মিডিয়াম ওয়েভে 190 মিটার ব্যান্ড 1575 কিলোহার্টসে।
কলকাতা থেকে পরমাশিস ঘোষের প্রতিবেদনে তিনি বলেছেন,
ভারতের উত্তরাঞ্চলের জম্মু কাশ্মীরের পুলওয়ামায় ফের সিআরপিএফ কনভয় হামলা চালালো জঙ্গিরা। আইইডি বিস্ফোরণ করা ছাড়াও কনভয় গুলি চালায় তারা। আজ রবিবার সকালের এই হামলায় এক সিআরপিএফ জওয়ান আহত হলেও বড়সড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে কাশ্মীর পুলিশ। সেনা সূত্রের খবর, আজ রবিবার সকাল 7:40 নাগাদ পুলওয়ামায় ওই কনভয় হামলা চালায় অজ্ঞাত পরিচয় জঙ্গিরা। সার্কুলার রোডে কনভয়ের যাত্রাপথে আইইডি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বিস্ফোরণ ঘটানোর পর কনভয় লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা গুলি চালান সিআরপিএফ জওয়ানরাও। পুলিশ জানিয়েছে এই ঘটনায় সিআরপিএফের 182 ব্যাটালিয়নের এক জওয়ানের হাত সামান্য জখম হয়েছে, তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন তার শারীরিক অবস্থা স্থিতিশীল। এদিন বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশের শীর্ষ কর্তারাও। ঘটনার পর গোটা এলাকাটিও ঘিরে রাখা হয়েছে, ওই এলাকায় শুরু হয়েছে তল্লাশিও বলে খবর। পরমাশিস ঘোষটায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
করোনা ভাইরাস সংক্রমণ দ্রুত হারে বেড়ে চলেছে, ভয়ঙ্কর হয়ে উঠছে করোনা ভীতি। পৃথিবীর কোনায় কোনায় সবার মুখে আজ আতঙ্ক, কখন কি হয়। তবে অনেকেই আবার আরোপিত নিষেধাজ্ঞা মানছেন না, এটা কি বাঞ্ছনীয়? আসুন না সবাই মিলে আজ এই মুহূর্ত থেকে নিষেধাজ্ঞাগুলো পালন করি। বিদেশ থেকে যারা ফিরছেন অবশ্যই 14 কোয়ারেন্টিন মেনে চলুন। নিকট আত্মীয় পরিজন থেকে অন্তত 14 দূরে থাকুন। বন্ধু বান্ধবদের সঙ্গ পরিহার করুন, মাত্র কটাই তো দিন, আসুন না সকলেই মিলে একটু ধৈর্য ধরি। অন্তত 5-6 ফিট দূরত্ব রেখে কথা বলুন। কারুর কাশি বা হাঁচি হলে অবশ্যই নিচু হয়ে টিস্যু দিয়ে মুখ ঢাকুন। বাইরে থেকে এলে সাবান দিয়ে হাত ধোবার চর্চা শুরু করুন। অকারণে নাকে মুখে হাত দেবেন না। মাস্ক পরলে ভালো হয়, তবে তা না হলে মাফলার বা রুমাল দিয়েও মুখ ঢাকতে পারেন। এটা সাময়িক, তবে সাময়িক সময়টাই কিন্তু ভয়ঙ্কর। আসুন না আজ থেকে সবাই মিলে আমরা চেষ্টা শুরু করি।
আসুন শুনি চলতি ঘটনাবলীর উপর সেলিম হোসেনের একটি প্রতিবেদন।
কোভিড-19, বর্ণবাদ বিরোধী আন্দোলন, নির্বাচনী জোয়ার সহ নানান পরিস্থিতিতে ভিন্ন প্রেক্ষাপটে এবার 4 জুলাই অর্থাৎ যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপিত হল। শনিবার সন্ধ্যায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের সাউথ লনে স্যালুট টু আমেরিকা অনুষ্ঠান আয়োজন করেন। এর আগে শুক্রবার সাউথ ডেকোটায় যুক্তরাষ্ট্রের 4 প্রতিষ্ঠাতা প্রেসিডেন্টের ভাস্কর্যের পাদদেশে এক সমাবেশে প্রেসিডেন্ট ট্রাম্প ভাষণ দেওয়ার মধ্যে দিয়েই মূলত 4 জুলাইয়ের আনুষ্ঠানিকতার সূচনা হয়। সাউথ ডাকোটার মাউন্ট রাশমোরে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকান মূল্যবোধ সমুন্নত রাখতে সকলের প্রয়াস অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি বলেন, আমি আপনাদের প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করছি যে আমেরিকার বীরদেরকে কেউ কখনোই অসম্মান করতে পারবে না, তাদের বীরত্বগাথা কখনো ধ্বংস হতে দেওয়া হবে না। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, বামপন্থীদের দৌরাত্বের কারণে আজ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে স্কুলে বাচ্চাদেরকে তাদের এই দেশকে ঘৃণা করতে শেখানো হয়, তাদেরকে প্রতিহত করে আমেরিকার মূল্যবোধ সমুন্নত রাখতে হবে, বামপন্থীদেরকে প্রতিহত করার আহ্বান জানান তিনি সকলের প্রতি। হোয়াইট হাউসে দেওয়া বক্তব্যেও একই কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। বলেন, আমরা আমেরিকান মূল্যবোধ সমুন্নত রাখব, যা 1492 কলম্বাসের আমেরিকা আবিষ্কারের মধ্যে দিয়ে সূচনা ঘটেছিল। তবে নভেম্বরের নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন টুইট করে বলেন, এই দেশটি প্রতিষ্ঠিত হয়েছিল একটি অতি সাধারণ আদর্শের ওপর, তা হচ্ছে আমরা সকলেই সমান। সেই আদর্শ এখনো পূর্ণ হয়নি, আমরা চেষ্টা অব্যাহত রেখেছি। স্বাধীনতা দিবসে আমরা সেই আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্য পূরণের প্রতি প্রতিজ্ঞা করতে চাই। 4 জুলাই সকাল থেকেই রাজধানী ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মলে জড়ো হতে থাকেন অসংখ্য মানুষ। করোনা ভাইরাসের কারণে বেশিরভাগ মানুষই মাস্ক পরে নিরাপদে সেখানে যান, যদিও অনেকেই সামাজিক দূরত্বের নিয়ম মানতে পারেননি। 4 জুলাই সাধারণত নীল লাল পোশাকে সজ্জিত হয়ে আমেরিকানরা ন্যাশনাল মলে জড়ো হন, এবার অনেকেই কালো পোশাক পরেন। মে মাসে পুলিশ হেফাজতে নিহত জর্জ ফ্লয়েডের স্মরণে ব্ল্যাক লাইভস প্লাজায় যান অনেকেই। সন্ধ্যায় ওয়াশিংটন মনুমেন্টের পেছনে আতশবাজির আয়োজন ছিল মনোমুগ্ধকর। 10,000 আতশবাজির চোখ ধাঁধানো আলোয় আলোকিত হয় রাজধানীর ডাউনটাউন এলাকা। যদিও প্রতিবারের মতো ফায়ারওয়ার্ক জনসমাবেশে পরিপূর্ণ হয়নি, এবার যারা আসেন তারা নিরাপদ দূরত্ব মেনে অবস্থান করেন। বেশিরভাগ মানুষ টেলিভিশন সেটের সামনে বসেই উপভোগ করেন ফায়ারওয়ার্ক। অনেকেই নিজ নিজ বাড়ি থেকেই ছোট আকারে আতশবাজির আয়োজন করেন। হোয়াইট হাউস অনুষ্ঠানে কয়েকশো অতিথি আসেন, বেশিরভাগই মাস্ক পরেন। টেবিলগুলো সাজানো হয় ফুল এবং আমেরিকান পতাকা দিয়ে। অতিথিদের মধ্যে ছিলেন স্বাস্থ্যকর্মী, নিরাপত্তা বাহিনীর সদস্য, সেনা সদস্য, প্রশাসনের কর্মকর্তা সহ নানান শ্রেণী পেশার লোক। ডিসি মেয়র মুরিয়েল বাউজার কোভিড-19 মাঝেও আতশবাজি সহ সমাবেশের আয়োজনের কড়া সমালোচনা করেন। যুক্তরাষ্ট্রের বহু শহর এবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠান কোভিড-19 কারণে বাতিল করে। সেলিম হোসেন, ভয়েস অফ আমেরিকা, ম্যারিল্যান্ড।
আপনি কি ভয়েস অফ আমেরিকা বাংলার টিভি অনুষ্ঠানগুলো দেখছেন? আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাঙালিদের জীবন, আমেরিকার রাজনীতি, সমাজ, শিল্প, সাহিত্য ইত্যাদি নানান বিষয় নিয়ে প্রতি সপ্তাহে প্রচারিত হয় একাধিক টিভি অনুষ্ঠান। এনটিভিতে দেখানো হয় আমাদের নিয়মিত সাপ্তাহিক হ্যালো আমেরিকা। আর টিভিতে প্রচারিত হয় যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক অনুষ্ঠান। দেশ টিভিতে দেখছেন ভিওএ 60। এছাড়াও এসব অনুষ্ঠান আমাদের ফেসবুক ফ্যান পেজ এবং ইউটিউবেও নিয়মিত আপলোড করা হয়। আমাদের টিভি অনুষ্ঠান দেখুন, আপনার মতামত জানান।
আনিস আহমেদ সাক্ষাৎকার ভিত্তিক একটি রিপোর্ট এখন আপনাদের জন্য শোনাচ্ছেন।
জনাব সরওয়ার জাহান চৌধুরী, আপনাকে স্বাগতম।
অনেক ধন্যবাদ।
প্রথমেই জানতে চাইছি যে হঠাৎ করে, আমরা জানি যে ঐতিহাসিক ভাবে ভারত এবং চীনের মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিনের, অন্তত 1962 থেকে, কিন্তু এই হঠাৎ করে এই সংঘাতটা ঘটার পেছনে কি কোনো কারণ বলে আপনি মনে করেন?
একটা বিষয় হচ্ছে যে ভারতবর্ষ এবং চীনের মধ্যে যে সংঘাতটা, এই সংঘাতটা অনেক পুরনো, আপনি ঠিকই বলেছেন। এবং যেহেতু সেই ভারতবর্ষ এবং চীনের মধ্যে যে সীমান্ত যে জায়গাটা, সেটা অনেক দুর্গম জায়গা। আমরা জানি যে কারাকোরাম পর্বত এবং হিমালয় পর্বত হচ্ছে ভারত এবং চীনের মধ্যবর্তী স্থানে অবস্থিত। মধ্যখানে খানিকটা নেপালও রয়েছে, বাট তারপরেও অনেকখানি সীমান্ত, বিশাল সীমান্ত ভারত এবং চীনের মধ্যে রয়েছে। এবং এই দুর্গম জায়গার মধ্যে অনেক ক্ষেত্রেই সীমান্ত ঠিকভাবে চিহ্নিত নয়, এবং পূর্ব থেকে যেটাকে ম্যাকমোহন লাইন বলা হয়, সেটা চীন কখনোই মেনে নেয়নি। যেটা ভারতবর্ষের অরুণাচল প্রদেশ এখন, যেটাকে তারা দক্ষিণ তিব্বত মনে করে, আর সেটা হচ্ছে পূর্ব দিকে। আর পশ্চিম দিকে, বিশেষ করে উত্তর পশ্চিম দিকে, ওখানে 1962 চীন যে অংশটি দখল করে নিয়েছিল প্রায় 30,000 বর্গ কিলোমিটার, সেখানেও কিন্তু খুব স্বীকৃত সীমান্ত নয়। ওখানে বলা হচ্ছে যে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, অর্থাৎ নিয়ন্ত্রণ রেখা, কাজেই কোনো স্বীকৃত বা অ্যাগ্রিড বর্ডার ওখানে নেই। কাজেই সবসময় ভারতীয় সেনা এবং চীনা সেনা যেসব জায়গা ঠিকমতো মার্ক করা নয়, কাজে সেসব জায়গায় তারা ভালো টেকনিক্যাল পজিশনে যাওয়ার চেষ্টা করে। সাম্প্রতিক কালে ভারত একটা রাস্তা নির্মাণ করেছে লাদাখের, সেই রাস্তাটি ভারত এবং চীনের যে নিয়ন্ত্রণ রেখা তার প্রায় সমান্তরাল ভারতের অংশের মধ্যে আছে। ও সেটা খুব গুরুত্বপূর্ণ একটা রাস্তা। ভারতীয় যে লাদাখ, তার একদম উত্তর বিন্দু, যেটাকে বলা হয় ডিবিও বা দৌলতবেগ ওলদি, একটা ভারতীয় সামরিক ক্যাম্প, লাদাখের রাজধানী লে থেকে এই নিয়ন্ত্রণ রেখা বরাবর দৌলতবেগ ওলদি পর্যন্ত একটা রাস্তা ভারতবর্ষ নির্মাণ করেছে বেশ কয়েক বছর ধরে, এবং 2019 সেটা কমিশন হয়েছে। এটা নিয়ে চীন খুব একটা খুশি নয়, তারা এরকম, এটা একটা প্রধান কারণ। এবং আরেকটা কারণ হচ্ছে যে দৌলতবেগ ওলদিতে ভারতের সামরিক বিমান উঠানামা শুরু করেছে সম্প্রতিকালে, তো এটা নিয়ে চীন মোটেও খুশি নয়।
তো আরেকটি বিষয় জানতে চাই যে বাংলাদেশের সঙ্গে ভারত এবং চীন উভয়েরই সম্পর্ক অত্যন্ত ভালো, বিশেষত চীনের। এই কারণে বলছি যে ঐতিহাসিক ভাবে আওয়ামী লীগ সরকারের সঙ্গে চীনের সম্পর্ক একসময় ভালো ছিল না, কিন্তু সাম্প্রতিক সময়ে বেশ কয়েক বছর ধরে আমরা দেখছি যে বর্তমানে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে চীনের সম্পর্ক অত্যন্ত ভালো। তো সেই দৃষ্টিকোণ থেকে চীন এবং ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্যের ঠিক অনুপাতটা কিরকম বলে আপনি মনে করেন?
দেখুন, চীন বাংলাদেশের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার এখন, ভারতবর্ষকে ছাড়িয়ে গেছে আগেই। এবং ভারতের অনেক বড় ট্রেডিং পার্টনার হচ্ছে চায়না। তো চায়না যেটা হচ্ছে, চায়নার আপনার অর্থনৈতিক উন্নতির কারণে তাদের প্রচুর সারপ্লাস আছে, বাজেট সারপ্লাস আছে, এবং তারা চীনের বাইরে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করার মতো এনাফ পর্যাপ্ত পরিমাণে পুঁজি তাদের আছে। কাজেই অর্থনৈতিক ভাবে চীনের সঙ্গে সহযোগিতা করলে বাংলাদেশের অনেক ভালো হবে। ভারতবর্ষের সেই ক্ষমতা নেই যে চীনকে ম্যাচ করে বাংলাদেশে সমপরিমাণ ইনভেস্টমেন্ট করবে বা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে এসে জড়াবে। কাজেই এখানে বাংলাদেশের একটা অর্থনৈতিক স্বার্থ রয়েছে। কিন্তু একই দিকে আমরা আমাদের তিন দিকে ভারতবর্ষের সঙ্গে আমাদের একটা ঐতিহাসিক সম্পর্ক আছে, 71 সাল ইত্যাদি, এবং ভারতবর্ষের সাথে আমাদের ভালো সম্পর্ক থাকা অত্যন্ত জরুরি। কাজেই এই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের মধ্যে পড়ে গেছে বাংলাদেশ, এবং এখানে একটা খুব ভারসাম্য বজায় রেখে চলার একটা চ্যালেঞ্জের মতো একটা ব্যাপার দাঁড়াচ্ছে বাংলাদেশের সামনে।
হ্যাঁ, সেটাই জানতে চাইছি যে এই ভারসাম্যটা কিভাবে বজায় রাখা যেতে পারে। একদিকে ভারত হচ্ছে নিকটতম প্রতিবেশী রাষ্ট্র, বিশাল একটি রাষ্ট্র, অন্যদিকে চীনের সঙ্গে আপনি বলছেন যে বাণিজ্যিক সম্পর্ক বাংলাদেশের উল্লেখযোগ্য পরিমাণ বেশি। তো এই বিষয়টা আপনি কি মনে করেন যে ভারত বাংলাদেশ কি কোনো রকম চাপ প্রয়োগ করতে পারে চীনের সঙ্গে বাণিজ্যের ব্যাপারে?
বাংলাদেশের কাছ থেকে ভারতের কিছু দাবি দেওয়া ছিল। একটা বিষয় ছিল যে বাংলাদেশ সামরিক দিক দিয়ে বিশেষ করে সমরাষ্ট্রের ক্ষেত্রে চীনের উপর নির্ভরশীল। ভারত এর মধ্যে চেষ্টা করেছিল যাতে বাংলাদেশ ভারতীয় সমরাষ্ট্র কেনে, এটা আসলে বাংলাদেশ খুব বেশি ওইদিকে আগায়নি। আর ভারতবর্ষের আরেকটা বটম লাইন ছিল যাতে বাংলাদেশ চীনের যে একটা স্ট্র্যাটেজিক পদক্ষেপ ভারত মহাসাগরে, যেটাকে বলা হয় স্ট্রিং অফ পার্ল, অর্থাৎ ভারতের আশেপাশে এবং ভারত মহাসাগরের কোস্ট বরাবর যে বিভিন্ন বন্দরগুলোতে চীনের ইনভলভমেন্ট এবং কিছুটা সমর্থজ্জা, সেখানে আবার বাংলাদেশ অংশ নেয়নি। কাজেই এবং বাংলাদেশের চিটাং পোর্টে বা অন্য কোনো পোর্টে কোনো চীনা সাবমেরিন বা কোনো চীনা যুদ্ধ জাহাজ কোনো সেরকমও কিছু বাংলাদেশ এলাও করেনি। কাজেই ভারতের কিছুটা মন বাংলাদেশ রেখেছে। কিন্তু বাংলাদেশ এটাও উপলব্ধি করে যে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে উন্নতি সাধন করতে হলে চীনের সহযোগিতা ছাড়া উপায় নেই। দুটো কারণ, একটা হচ্ছে গিয়ে বাংলাদেশে ইনভেস্টমেন্ট এবং অবকাঠামোগত উন্নতির ক্ষেত্রে চীনের টাকা পয়সা আমাদের প্রয়োজন এবং চীন দিতেও ইচ্ছুক। আর দ্বিতীয়ত হচ্ছে যে অর্থনৈতিক উন্নয়নের যে ধাপে চীন পৌঁছেছে, সেই ভ্যালু চেইনের লোয়ার এন্ডের যে ম্যানুফ্যাকচারিং গুলো, সেগুলো চীন নিজেই ছেড়ে দেবে বা চীন থেকে বের হয়ে আসবে, এবং সেগুলো পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ এবং ভিয়েতনাম এবং আরো কিছু দেশ এর মধ্যে একটা প্রতিযোগিতা আছে। কাজেই সেই অর্থেও চীনের একটু সুনজর বাংলাদেশের প্রয়োজন। এবং এটা ছাড়া আসলে বাংলাদেশের পক্ষে অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়া খুব একটা সহজ হবে না, কারণ পশ্চিমা সাহায্য ইত্যাদি এখন অনেকখানি কমে গেছে।
চীনের ব্যাপারে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে রোহিঙ্গা সমস্যা সম্পর্কে বাংলাদেশের সঙ্গে চীনের বোধহয় তেমন একটা সহমত নেই, এবং ভারতও কিন্তু অতখানি সমর্থন দিচ্ছে না বাংলাদেশকে রোহিঙ্গার ব্যাপারে। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন?
আপনি ঠিকই বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ, ভারত এবং চীন কারোই কোনো সমর্থন পায়নি। কারণ উভয় দেশই মনে করছে যে তাদের কাছে এই মুহূর্তে মিয়ানমার কৌশলগত ভাবে বেশি গুরুত্বপূর্ণ। ভারত মনে করছে বেশি গুরুত্বপূর্ণ এই কারণে যে নাগা, মিজো এসব বিদ্রোহীদের আগে আশ্রয়স্থল ছিল মিয়ানমার, এবং মিয়ানমারের সাথে সহযোগিতা করলে সেগুলো বন্ধ হবে। আর চীন মিয়ানমারের মাধ্যমে বঙ্গোপসাগরে পৌঁছতে চাচ্ছে, এবং সেই ব্যাপারে সিসিএ পোর্ট এবং অন্যান্য পোর্টের সঙ্গে রাস্তার যে যোগাযোগ, সেসব বিষয়ে চীনের বহু পুঁজি বিনিয়োগ রয়েছে। আর বাংলাদেশ ভারতবর্ষকে চিটাগাং পোর্ট এখন হয়তো এলাও করছে, কিন্তু আগে এলাও করেনি। তখন আবার ভারত মিজোরাম হয়ে রাখাইনের সিটুয়ে পোর্টে অ্যাক্সেস চেয়েছিল, এবং সেদিক দিয়েও তারা অনেকখানি এগিয়ে গেছে। যে বাংলাদেশ আসলে ট্রান্সশিপমেন্ট বা পোর্টের ইউজ নিয়ে বেশি বার্গেনিং করে একটু এখন একটু কৌশলগত অসুবিধাই পড়ে গেছে। মানে সেটা ভারতে যদি আগে নির্ভরশীল করে ফেলা যেত চট্টগ্রাম বন্দরের উপরে তাহলে ভালো হতো, সেটা হয়নি।
পরিশেষে খুব সংক্ষেপে জানতে চাইছি যে যুক্তরাষ্ট্রের ভূমিকা কি হবে। আমরা লক্ষ্য করছি যে ট্রাম্প সরকারের সঙ্গে মোদি সরকারের একটা খুব ভালো সংযোগ স্থাপন হয়েছে, বিশেষ করে চীনের ব্যাপারটাকে কেন্দ্র করে। তো খুব সংক্ষেপে যদি এটা আমাদের বলেন।
দেখুন, প্রেসিডেন্ট ট্রাম্প তার সব ভঙ্গিতে অনেক কিছুই বলেন, কিন্তু প্র্যাকটিক্যালি উনি কতখানি আগাবেন সেটা একটু বোঝার বিষয় আছে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু এক সময় ভারতীয়দের বিরুদ্ধে অনেক কথা বলেছেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে, যে ভারতবর্ষ আমেরিকার অনেক কাজ নিয়ে নিচ্ছে ইত্যাদি। কাজেই এবং ভারতবর্ষ একটা উদীয়মান শক্তি, এবং যুক্তরাষ্ট্রের অনেক চিন্তা আছে ভারতবর্ষকে নিয়ে, বিশেষ করে ভারত মহাসাগরে ভারতবর্ষের প্রভাব বেশি বেড়ে গেলে ইত্যাদি। মানে যুক্তরাষ্ট্র এখানে একটু ধীরে সুস্থে আগাবে, খুব বেশি প্রতিশ্রুতিতে যাবে না ভারতের পক্ষে। আর তাছাড়া ভারতের যে মোদী সরকার, তারা মুসলিম খ্রিস্টান সবার বিরুদ্ধেই কেমন যেন একটু একটু বিদ্রুপ একটু মনে এক ধরনের বিরোধী বা এক ধরনের উগ্র মনোভাব পোষণ করেন ভারতবর্ষের ভিতরে। কাজেই সেই বিষয়ে আব্রাহামিক ধর্ম ধর্মের যে দেশগুলো তাদের রিজার্ভেশন থাকবে।
জনাব সরওয়ার জাহান চৌধুরী, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ,
এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সুপ্রিয় শ্রোতা দর্শকদের যারা এই অনুষ্ঠানটি দেখলেন, বিশ্লেষণ শুনলেন। আপনারা যেখানেই থাকুন ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।
আজকের অনুষ্ঠানে সরকার কবিরউদ্দিন একটি সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন তৈরি করেছেন, আসুন শোনা যাক।
ভয়েস অফ আমেরিকার বেতার তরঙ্গে উপস্থিত রয়েছি আমি সরকার কবিরউদ্দিন, যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যের সিলভার স্প্রিং এলাকা থেকে, আমার নিজ বাসভবন থেকে। আমাদের সঙ্গে স্কাইপে যুক্ত হয়েছেন নিউ ইয়র্ক থেকে এক বাংলাদেশি আমেরিকান দম্পতি, শ্রীমতির নাম মুক্তি জহির এবং শ্রীমানের নাম কাজী জহিরুল ইসলাম। দুজনেই বিশ্ব সংস্থায় কাজ করেন, জাতিসংঘে কাজ করেন দীর্ঘদিন যাবত, এবং সে সঙ্গে লেখালেখিও করেন। মুক্তি জহির মোটামুটি ভাবে পেশাগত অঙ্গনেই লেখালেখি করেছেন, বইও বের হয়েছে তার। কাজী জহিরুল ইসলাম, তিনি গল্প লিখেছেন, উপন্যাস লিখেছেন, কবিতা লিখেছেন, ভ্রমণ কাহিনী লিখেছেন, 65টির মতন বই প্রকাশিত হয়েছে ইতিমধ্যে। আমরা প্রথমেই মুক্তি জহিরের কাছে যাব। মুক্তি জহির, আপনি জাতিসংঘে কাজ করেন, কি ধরনের কাজ করেন সে সম্পর্কে আমাদের শ্রোতাদের একটু অবহিত করবেন।
ধন্যবাদ কবি ভাই, আমি আসলে খুবই সম্মানিত বোধ করছি আজকে আপনার সাথে এরকম একটি আড্ডায় থাকতে পেরে। আমি জাতিসংঘে কাজ করছি, জাতিসংঘ সদর দপ্তরে কাজ করছি। আমার ডিপার্টমেন্টের নাম হচ্ছে ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল অ্যান্ড পিস বিল্ডিং অ্যাফেয়ার্স। তো এখানে আমি আসলে হিউম্যান রিসোর্স মানে স্পেশালিস্ট সার্ভিস সহায়তা দিচ্ছি, অনেকদিন ধরে দিচ্ছি, 2015 সাল থেকে আমি কাজ করছি ইউনাইটেড নেশনস সেক্রেটারি।
আপনি কি নিয়ে পড়াশোনা করেছেন?
আমি পড়াশোনা করেছি ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছি।
সাংবাদিকতা করেছেন?
আমি সাংবাদিকতা করেছি যখন আমি স্টুডেন্ট ছিলাম, কিন্তু আমি স্টুডেন্ট অবস্থায় কিছুদিন সাংবাদিকতা করার পরে আমি একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, সেভ দ্য চিলড্রেন এনজিও, আইএনজিও বলি আমরা, ইন্টারন্যাশনাল এনজিওতে কাজ অফার পেলাম। এরপর থেকে আসলে আমি আর পিছনে ফিরে তাকানোর কোনো স্কোপ ছিল না যে আমি আবার আমার ক্যারিয়ার অন্য জায়গায় মানে সাংবাদিকতায় আমি ফিরে যাব, সেরকম আসলে স্কোপ ছিল না। নাহলে সাংবাদিকতার জায়গাটা আসলে আমার খুব প্রিয় একটা জায়গা, যে কারণেই সাংবাদিকতা পড়া। কিন্তু আমি এত বেশি ওই মানে চাকরির সুবাদে ওই ইন্টারন্যাশনাল এনজিওর কর্মকাণ্ডে আমি নিজেকে উন্নয়ন কর্মী ভাবা শুরু করলাম, আমি এত বেশি ইনভলভ হয়ে গেলাম আসলে আমার আর প্রফেশনালি ইনভলভ মানে হতে পারিনি।
বই লিখেছেন কিসের উপর?
আমি বই লিখিনি, যেটা করেছি সেটা হচ্ছে অনুবাদ করেছি। শিশু শ্রমের উপরে একটি বই ছিল ইংলিশে, ওটা একটা রিসার্চ ছিল, সেভ দ্য চিলড্রেন অস্ট্রেলিয়াতে আমি তখন কাজ করতাম, তো ওরা একটা রিসার্চ করেছিল, বইটা ইংলিশে লেখা হয়েছিল, তো ওই ওটার বাংলা ভার্সনটা আমি করেছিলাম, অনুবাদ করেছিলাম, এবং ওটা ওটা বেশ একটা মানে
লেখার মতনই, অনুবাদ তো সহজ কাজ নয়। তো এবার একটু শ্রীমানের কাছে যাই। কাজী জহিরুল ইসলাম ভাই, আপনি তো অনেক বই লিখেছেন, অনেক বই বের হয়েছে আপনার, গল্প, উপন্যাস, কবিতা, ভ্রমণ কাহিনী, তো আপনার লেখালেখি সম্পর্কে একটু বলবেন, এবং সে সঙ্গে ছোট্ট করে আপনার পেশা জীবন সম্পর্কেও বলুন। জাতিসংঘে আপনিও কাজ করেন আপনার স্ত্রীর মতো, কি কাজ করেন?
অনেক ধন্যবাদ কবির ভাই, সেই শিশুকাল থেকে আপনার কণ্ঠ শুনে শুনে বড় হয়েছি, খুব ভালো লাগছে যে আজকে আপনার সঙ্গে বসে কথা বলতে পারছি। আমি শিশুকাল থেকেই আসলে কবিতা লিখতাম, আমার ভেতরে কবিতাটি ছিল শিশুকাল থেকেই, পরবর্তীতে এসে গদ্য সাহিত্যেও ঢুকেছি, গল্প লিখছি। আসলে যখন নানান দেশে জাতিসংঘে কাজ করার সুবাদে নানান দেশে ভ্রমণ করেছি। অনেক সময় এমন অনেক অনুষঙ্গ এসে গেছে যে যেটি মনে হয়েছে যে কবিতায় আসলে কুলবে না, আমাকে আর একটু ডিটেইল লিখতে হবে। তখন আমি হয়তো ভ্রমণ কাহিনী লিখতে শুরু করলাম, গল্প লিখতে শুরু করলাম, উপন্যাস লিখতে শুরু করলাম। আর তাছাড়া আমাদের দেশের যে মিডিয়া পত্রপত্রিকাগুলো, সাহিত্যের সাহিত্য বিভাগগুলো, তাদেরও ডিমান্ড খুব বেশি গদ্য সাহিত্যে কবিতার চেয়ে। তো একটি পত্রিকায় একটি কবিতা দিলাম, পরের মাসে বা দুই সপ্তাহ পরে আরেকটি কবিতা দিলে, এবার একটি গল্প দেন। তো এরকম তাগিদ থেকে আসলে গল্প লেখা এবং ভ্রমণ কাহিনী লেখা বলা যায় যে শুরু হয়। আর ভ্রমণ কাহিনী আমি যখন কসোভোতে যাই 2000 সালে, তখন পশ্চিমবঙ্গের একটি ওয়েব ম্যাগাজিন ছিল, সেটির নাম হচ্ছে বিশ্বায়ন, বিশ্বায়ন.com। ওরা আমার সঙ্গে যোগাযোগ করে এবং বলে যে আপনার এই ভ্রমণ অভিজ্ঞতাগুলো দেন। তো ওখানে আমি ধারাবাহিকভাবে ভ্রমণ অভিজ্ঞতা লিখতাম, লিখতে লিখতে পরে ওরা আমার একটি বইও বের করে পশ্চিমবঙ্গ থেকে, এবং সেটি পরবর্তীতে ঢাকার অনন্য থেকে আবার বের করে পথে প্রান্তরে, কসোভোর পথে প্রান্তরে। সেটা আমার প্রথম ভ্রমণ কাহিনী। এরপরে আরো অনেক লিখেছি, এ যাবৎ দুই খণ্ডে ভ্রমণ সমগ্র বেরিয়েছে 800 পৃষ্ঠার মতো। উপন্যাস লিখেছি 5-6টি, গল্প গ্রন্থ বেশ কিছু বেরিয়েছে। গত বছর আমার একটি গল্পের বই বেরিয়েছে, 7 জন ভাষা শহীদকে নিয়ে লেখা 7টি গল্প, এবং সেই 7টি গল্প নিয়ে উত্থান পর্বের গল্প নামে একটি গল্পের বই বেরিয়েছে, সেটির ইংরেজি অনুবাদও হচ্ছে। আর কবিতা আমি প্রচুর লিখেছি। আমি বাংলা কবিতায় আমি একটু বলবো এটি যে বাংলা কবিতা একটি নতুন সংযোজন আমি করেছি, সেটি হচ্ছে ক্রিয়াপদহীন কবিতা। কবিতা থেকে ক্রিয়াপদ তুলে দিয়ে আমি এক ধরনের কবিতা লিখেছি, এবং সেগুলো দিয়ে একটি বই বেরিয়েছে। কলকাতা থেকে বইটি প্রথম বেরিয়েছে, 2 বছর আগে ঢাকা থেকেও দ্বিতীয় সংস্করণ বেরিয়েছে। তো এটি আমি মনে করি যে বাংলা কবিতায় একটি নতুন সংযোজন।
বাহ, চমৎকার। আপনার কাছ থেকে আমরা একটা কবিতা শুনতে চাইবো।
কবিতায় অবশ্যই আসে, সেটা কন্ডেন্স ফর্মে আসে, কিন্তু যখন একটু ডিটেইল ইলাবোরেট করতে চায় কেউ, তখন হয়তো গদ্যের আশ্রয়টা নিতে হয়। হ্যাঁ, নিশ্চয়ই আমি একটি কবিতা শোনাচ্ছি। আমি আজকে দর্শকদের জন্য একটি ছন্দের কবিতা শোনাই। কবিতার শিরোনাম চিত্রকর।
জি।
বুদবুদ এঁকে দিতে পারো আওয়াজের আকো ঝংকারো, আলোদের সাদা কালো খেলা ক্যানভাসে বসিয়েছ মেলা, অভিমান শঙ্কা ও ভয় জীবনের কাছে পরাজয়, অশ্রুকে বর্ষণ রাত বিজলিকে রাতের করাত, ফুটিয়ে তুলেছ ক্যানভাসে কষ্টেরা ডিঙি নাও ভাসে, পেন্সিলে আঁকো রেখা দাগ আনমনে ছুঁয়েছ পরাগ, ঢেলে দাও স্বপ্নের রং মরিচিকা সুখের আড়ং, কত কি যে আঁকো রাত ভর হয়েছ খেয়ালি বাজিকর, কি দারুণ ফেটে দাও তাস আঁকো দেখি বুকের বাতাস।
খুব খুব সুন্দর কবিতা আপনার, ভালো লাগলো। তো আরেকবার যাচ্ছি শ্রীমতীর কাছে। মুক্তি, আপনি আপনার ব্যক্তি জীবন সম্পর্কে, সামাজিক জীবন সম্পর্কে একটু বলবেন, যে নিউ ইয়র্কে কি ধরনের লোকজনের সঙ্গে আপনাদের আলাপচারিতা হয়, যোগাযোগ হয়, ওঠা বসা হয়, নিউ ইয়র্কের বাঙালি সমাজ, বাংলাদেশি সম্প্রদায় তাদের সঙ্গে মেলামেশা কেমন লাগে একটু বলবেন, দেশকে মিস করেন কিনা?
আসলে আমরা যেখানেই থাকি না কেন দেশকে তো অবশ্যই মিস করব, এটা হচ্ছে চরম সত্যি কথা। যেই পৃথিবীর যেই প্রান্তেই থাকি না কেন, সবকিছু তুলে আনলেও দেশের মাটি, দেশের যে গন্ধ, দেশের যে আবহাওয়া, সেগুলো তো আসলে সব যেখানেই থাকি আমরা, স্বর্গে গেলেও সেটা মিস করব। কিন্তু নিউ ইয়র্কে এসে আমরা আসলে অনেক জায়গায় থেকেছি, ইংল্যান্ডে থেকেছি, লন্ডনে থেকেছি 4 বছর, তারপরে আইভরি কোস্টে থেকেছি, কসোভোতে থেকেছি। যে তো এই কারণে নিউ ইয়র্কে আসার পরে আমার যেটা মনে হয়েছে যে এখানে অন্য বিদেশ বলতে আমরা যা বুঝি, বিদেশ বলতে যা বুঝি, নিউ ইয়র্কে সেই তুলনায় নিউ ইয়র্ক অনেক বেশি ভাইব্রেন্ট, বাঙালি কমিউনিটি অনেক বেশি পাওয়া যায়, বাঙালি জিনিসপত্র পাওয়া যায়। আমরা বাংলাদেশকে যখন মিস করি, বাংলাদেশের খাবার দাবার বিশেষ করে এগুলোই মিস করি, মানুষ মিস করি, মানুষের সাথে বাংলায় কথা বলা মিস করি, আবহাওয়াটা মিস করি, কালচারাল যে ইন্টারাকশন সেটা মিস করি। তো নিউ ইয়র্কে এসে দেখলাম যে আসলে এটা একটা একটা বিশাল জায়গা, এখানে আপনি চাইলে খুব ভালোভাবেই আপনি আপনার মানে সোশ্যাল লাইফকে, আপনি মানে সোশ্যাল লাইফ নিয়ে আমি আপনি ভালোভাবেই বাঙালি সোশ্যাল লাইফ আপনি মেনটেন করতে পারবেন। তো আমাদের সেই প্রেক্ষিতে আমাদের আসলে যাদের সাথে খুব ভালো ম্যাচ হয় তারা আসলে এই সাহিত্যের অঙ্গনে যারা কালচারাল মাইন্ডেড তাদের সাথে আসলে আমাদের খুব ভালো যায়, একই সাথে মানে আমাদের টোনে কথা বলে, কিন্তু আমরা আসলে সবার সাথেই মিশতে পছন্দ করি এবং আমাদের আছেও সবার সব ধরনের মানুষের সাথে, যেমন এর মধ্যে পেশাজীবী আছে, আমাদের একটা গ্রুপ আছে ইউএনএ কাজ করে আমাদের কলিগ বাঙালি যারা, তাদের সাথেও আমাদের খুব সখ্য আছে, তাদের বাসায় আমরা সোশ্যালাইজেশনের জন্য সবসময় আমরা কারো না কারো বাসায় যাচ্ছি,
ভার্চুয়াল সোশ্যালাইজেশন হয়,
এখন ভার্চুয়াল হচ্ছে কিন্তু মানে করোনা পূর্ববর্তী জীবন ছিল অন্যরকম, এখন তো সবকিছু চেঞ্জ হয়ে গেছে, এখন ফোনে ভার্চুয়ালও না, এখন সবার সাথেই ফোনে ভার্চুয়ালি হয় হচ্ছে আপনার বাংলাদেশে, বাংলাদেশে আত্মীয় স্বজনের সাথেই বেশিরভাগ আমরা ভার্চুয়ালি কথা বলি, হয়তো সবাই সবাইকে কানেক্ট করে একসাথে কথা বলি। তো এখন যেহেতু মার্চ মাস থেকে আসলে আমাদের জীবনধারা পুরোটাই পাল্টে গেছে, এখন আমরা বাসা এবং অফিস যাচ্ছি না, বাসা থেকেই কাজ করছি, বাসা থেকেই মিটিং করছি কলিগদের সাথে, ওই মানে ভার্চুয়ালি মিট করছি, আর হচ্ছে আমাদের একান্ত নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়া আমরা বাইরে বের হচ্ছি না, তার মধ্যে ডাক্তারও আমরা আসলে অ্যাভয়েড করছি, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট গুলো আমরা অ্যাভয়েড করছি, করে নিচ্ছি ভার্চুয়ালি, তো যতটা সম্ভব ঘরে থাকা যায় আমরা চেষ্টা করছি।
আমাদের সময় শেষ হয়ে এসেছে প্রায়, ফিরছি আর একবার শ্রীমানের কাছে। আপনি তো লেখালেখি নিয়ে ব্যস্ত থাকেনি, আমরা জানি যে নিউ ইয়র্ক তো অলমোস্ট একটা ছোট্ট বিশ্ব বলা যায়, তো এখানে বাংলাদেশিদের সঙ্গে আপনাদের মেলামেশা নিশ্চয়ই হয়, এবং আপনি নিশ্চয়ই, আমি আমার ধারণা হয়েছে আপনার কবিতা শুনে যে আপনাকে অলমোস্ট বাচিক শিল্পীও বলা যেতে পারে, আপনার সুন্দর উচ্চারণ, কবিতা পড়লেন সেটাও খুব ভালো লাগলো, তো কবিতার আসরেও কি উপস্থিত হন আপনি?
হ্যাঁ, আমি আসলে কবিতা ছাড়া আমার পক্ষে বাঁচা একেবারে অসম্ভব, এটা বুঝতে পেরেছেন বোধহয়। মুক্তি যেটা বললো যে মার্চ মাসের আগে পর্যন্ত মোটামুটি অনেক কবিতার আসরেই যেতাম, আমার বাসায় অনেক কবিতার আসর হয়েছে, আর এখনো আমি অনলাইনে প্রায় প্রতিদিনই কফি ও কবিতা নামে একটা আড্ডা করি, সারা পৃথিবীর পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন জায়গায় যেসব কবিরা আছেন যোগ দেন, আমরা কবিতা বিষয়ক সাহিত্য বিষয়ক কোনো একটা টপিক নিয়ে 30 মিনিট আলোচনা করি, তারপরে কবিতা পড়ি, সেই সব কবিতা নিয়ে আবার আলোচনা হয়, এক দেড় ঘন্টার একটা অনুষ্ঠান হয়, অলমোস্ট প্রতিদিনই করি, মানে কোনো না কোনো ভাবে কবিতার সঙ্গেই আছি আর কি।
জি, চমৎকার। মুক্তি জহির, কাজী জহিরুল ইসলাম ভাই, আপনারা আমাদের সঙ্গে কথা বললেন, ভয়েস অফ আমেরিকাকে সময় দিলেন, আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ, আপনাদের চলার পথে আমাদের অনেক অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই, তো আপাতত এখানেই শেষ করছি আজকের মতন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আমাদের শ্রোতা দর্শকদেরকে, এই অনুষ্ঠান পরিকল্পনায় আয়োজনে এবং এই অনুষ্ঠান সম্পাদনায় আমাকে সহায়তা করলেন আমার সহকর্মী সঞ্জনা ফিরোজ, তাকেও আমার ব্যক্তিগত কৃতজ্ঞতা, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।
শ্রোতা বন্ধুরা, একটি ঘোষণা, আগামী 6 জুলাই থেকে আমাদের বেতার অনুষ্ঠান সম্প্রচারে কিছু পরিবর্তন। ভয়েস অফ আমেরিকার বাংলা বেতার অনুষ্ঠান 6 জুলাই থেকে শুনবেন বাংলাদেশ সময় রাত 10টা থেকে 10:30 পর্যন্ত, ভারতীয় সময় রাত 9:30 থেকে রাত 10টা পর্যন্ত, অর্থাৎ 6 জুলাই থেকে ভয়েস অফ আমেরিকার বাংলা বেতার অনুষ্ঠান প্রচারিত হবে 30 মিনিটের জন্য। অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল। আসুন শোনা যাক আসানুল হকের এই প্রতিবেদনটি।
শ্রোতাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের খেলাধুলার অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য নাজমুল নূর, রবিন ভাই। রবিন ভাই কেমন আছেন?
হ্যাঁ, ভালো আছি, আপনি কেমন আছেন?
ভালো আছি রবিন ভাই। আমরা জানি যে সম্প্রতি সারা বিশ্বের একটা অত্যন্ত সুপরিচিত, জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী উইম্বলডন টেনিস বাতিল হয়ে গেছে। 2020 সালে মহামারীর কারণে উইম্বলডন টেনিস অনুষ্ঠিত হচ্ছে না। লন্ডনের উইম্বলডন নামের যে জায়গাটি যেখানে এই টুর্নামেন্টটা হয় প্রতি বছর জুন মাসে সাধারণত এই টুর্নামেন্ট শুরু হয় এবং শেষ হয় জুলাই মাসে গিয়ে, সেই টুর্নামেন্ট এবার হলো না। যেই উইম্বলডন টেনিসের জন্য সারা বছর টেনিস প্রেমিকরা অপেক্ষা করে থাকেন, আপনার কি মনে হচ্ছে এ সম্পর্কে?
আমার মনে হচ্ছে, দেখেন এটা তো অনেক কিছু তো আপনার ক্রিকেটের জগতে বলেন, টেনিসের জগতে বলেন, খেলাধুলার জগতে অনেক কিছু আছে, কিন্তু আপনার ট্রেডিশন বজায় রাখে। সেখানে যদি ট্রেডিশন নষ্ট হয় তখন অনেক কিছু ওলটপালট হয়ে যায়। শুধু শেডিউলস না, শুধু যে আপনার স্ট্যান্ডার্ড গুলো যেগুলো একটা পর একটা খেলা হয় বিভিন্ন দেশে হয়, তাদেরও তো ঐতিহ্য আছে, সেখানে যদি একটা ব্যাহত একটা একটা বস্তুর মতন থাকে, সেখানে কিন্তু আপনার সব ওলট পালট হয়ে যায়। এটা হচ্ছে কি, সেখানে আপনার সমস্ত র্যাঙ্কিং বলেন, তারপর প্লেয়ারদের স্কেডিউল বলেন, সবকিছু চেঞ্জ হয়ে যায়। তো তার মধ্যে ট্রেডিশনটা হিস্টোরিক্যাল একটা ব্যাপার আছে, যেটা সেটা সবচেয়ে একেবারে আপনার ছন্নবন্ন হয়ে যায়। সেখানে এগুলো চিন্তা করলে মনে হয় উইম্বলডনের আপনার ট্রেডিশনটা অনেকটা ইংল্যান্ডের মাঠে অনেকটা বলে না ক্রিকেটের মতন ট্রেডিশন হয়ে গেছে। এখানে যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু আপনার আপনার যদি ফ্যান্স ছাড়া কিংবা ভিজিটার্স ছাড়া যদি খেলা হয়, সেটা অনেক সময় ভাবা যেত যে না ঠিক আছে অত তো খেলা হচ্ছে, কিন্তু তাও যদি না হয়, তাও যদি একবারে বন্ধ থাকে, তখন কিন্তু আপনার নিশ্চয়ই করে এটা একটা রিয়েলি একটা ওলট পালট হয়ে যাচ্ছে। সেটা আপনার পুরো খেলার জগতে একটা চিহ্ন রেখে যাবে, সেটা সত্যি মানে আমি বলবো যে এটা বাঞ্ছনীয় না, একেবারে বাঞ্ছনীয় না।
এবং এই উইম্বলডন টেনিসের যে ঐতিহ্য, এই যে ঘাসের কোর্টে টেনিস হচ্ছে, এবং ঘাসের কোর্টে টেনিস তো অন্যরকম একটা ব্যাপার, এবং এই টেনিস টুর্নামেন্টে যখনই যিনি শিরোপা হাতে নিয়েছেন, সেটা মহিলা বিভাগেই হোক পুরুষ বিভাগেই হোক, একসময় বিয়ন বোর্গ, তারপর ম্যাকেনরো, তারপর পরবর্তীকালে আমরা পিট সাম্পরাসকে দেখেছি, তারপর যুক্তরাষ্ট্রের অ্যান্ডি রডিককে দেখেছি, এবং তারপর অত্যন্ত জনপ্রিয় একজন খেলোয়াড় যার নামটা এই মুহূর্তে আমি মনে করতে পারছি না, পিট সাম্পরাসের সময় যিনি খেলতেন, আমেরিকান আরেকজন খেলোয়াড়, অ্যান্ডি রডিক তার চাইতেও আরো বেশি সুপরিচিত আরেকজন খেলোয়াড়, তিনি ছিলেন অন্ধ্রে আগাত, কথা আমি মনে করার চেষ্টা করছিলাম। এবং আগাসি অত্যন্ত জনপ্রিয় খেলোয়াড় ছিলেন এক সময়, এখনো খেলাধুলা থেকে একটু দূরে সরে গেছেন, যদিও স্টেফি গ্রাফের সাথে তার বিয়ে হলো, একটা বিশাল ঘটনা। স্টেফি গ্রাফ এক সময় টেনিসে কি ভীষণ একটা আধিপত্য বিস্তার করেছিলেন জার্মানির এই মহিলা খেলোয়াড়, নাভরাতিলোভার কথা মনে পড়ছে। এই উইম্বলডন টেনিসে আমরা এরকম বিশাল মাপস্যক খেলোয়াড়দের দেখেছি, রজার ফেডেরারকে দেখেছি, রাফায়েল নাদালকে দেখেছি, সেই বিয়ন বোর্ড থেকে শুরু করে বা তারও আগে যারা খেলতেন টেনিস তাদের কাছ থেকে শুরু করে এখন পর্যন্ত যারা খেলছেন, উইম্বলডন টেনিসের সাথে একটা ভীষণ একটা আবেগ জড়িত, তাই না? যে শিরোপাটা যখন শেষ ম্যাচ পয়েন্টটা যখন জেতে, তখন যে কিভাবে একজন খেলোয়াড় অনেকেই কেঁদে ফেলেন,
বিশেষভাবে পরিচিত, তাদের গ্রাউন্ড গুলো এত পরিচিত সুপরিচিত, এক একজন প্লেয়ার এক এক কন্ডিশনে সুটেবল করে থাকে। সেখানে যদি একটা প্লেয়ার ভালো খেলে এক সাইডে, অন্য মাঠে হয়তো বিভিন্ন রকম পরিস্থিতির কারণে একই রকম খেলা খেলতে পারে না, একই দিকে স্পেশালাইজেশন একদিকে মনে হচ্ছে যে তাদের ওই কন্ডিশনটা তার দিকে ঝুঁকে থাকে কিংবা সেখানে ব্যাহত হয়, এসব নানা রকম হেরফের আছে আর কি খেলার মধ্যে।
নিশ্চয়ই একটু ক্রিকেটের দিকে নজর দিতে চাই। ক্রিকেটে এখন তো সীমিত ভাবে কিছু আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে, কিন্তু দর্শকের যে অভাব সেইটা খেলার উপরে প্রভাব ফেলছে বলে কি আপনার মনে হয়? যেমন ফুটবল লীগ যেগুলো, সকার লিগ, ফুটবল লিগ, সেখানেও দর্শকের অভাব, ক্রিকেটও দর্শকের অভাব, সেটা খেলার পারফরমেন্সের উপরে কি প্রভাব ফেলে?
হ্যাঁ অবশ্যই, এটা তো আমি বলবো যে বাংলাদেশের ক্ষেত্রে তো খুবই প্রযোজ্য। আমরা বাংলাদেশের মাঠে যেগুলো আমরা খেলা খেলেছি সেখানে কিন্তু আমরা সেখানে জয়ী হয়েছি অনেকবার, আমরা সেখানে ভালো খেলেছি, সেখানে আমাদের একটা স্থান আমরা কেটে নিয়ে ফেলে রেখেছি, সেখানে কিন্তু আমাদের একটা আধিপত্য সবসময় বিস্তার করতে, সেখানে যদি আমরা কোনো কারণে না খেলতে পারি, আমাদের ফ্যানরা আমাদের ক্রিকেটকে তুলে রেখেছেন, তারা তাদের কারণে আমরা ভালো খেলি, আমরা এই দেখেছি যে আমরা যখনই ভালো খেলেছি তাহলে আমাদের পরিচয়টা মানে ক্রিকেটের ম্যাপে, আপনি ক্রিকেটের ম্যাপ কেন, আপনি সামগ্রিকভাবে যদি চিন্তা করেন আমাদের ম্যাপে, ওয়ার্ল্ড ম্যাপে আমাদের কিন্তু ক্রিকেটের জন্য বাংলাদেশ পরিচিতি অনেকটা অনেক উঁচুতে চলে গিয়েছে, সেখানে যদি আমরা এই কারণে ব্যাহত হয়ে যাই, আমাদের ইন্টারন্যাশনাল স্টার যারা আসছে যারা ভালো খেলছে তারা কিন্তু মূলত এই কারণেই ভালো খেলছে, তাদের ফ্যান বেস এত স্ট্রং, তারা খুবই কমিটেড, তাদের ডেডিকেশন চিন্তার বাইরে, কিন্তু একই সাথে এই তারা কিন্তু আবার ডিপেন্ডেন্ট অন অল দি ফ্যান্স, এই এই সিচুয়েশনে যদি আমরা কোনো কারণে এই ফ্যান বেস থেকে বঞ্চিত হই সেটা কিন্তু আমাদের ক্রিকেটকে অবশ্যই আমাদেরকে ক্ষতি করবে, এই এইগুলো চিন্তা করা অবশ্যই প্রয়োজন, সেখানে কিভাবে স্ট্র্যাটেজি নেওয়া প্রয়োজন, কি এই জন্য আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ কি করতে পারি, এগুলো আমাদের চিন্তার করা প্রয়োজন, কিন্তু এই যে এখন দাঁড়িয়ে গেছে যে ক্রিকেট অফ দ্য ফিল্ড, অফ দ্য ফিল্ডে আমার কি করণীয় আছে, মেন্টরিং দরকার আছে, কি ধরনের পন্থা অবলম্বন করা দরকার আছে, আমাদের রিসোর্স গুলো বাড়ানো কি দরকার আছে, যে কারণে আমরা টেস্ট ক্রিকেটে নেমেছি, এখন কিন্তু এখন প্রায় 2 দশক চলে গেল, আমরা কেন কি করেছি, এগুলো বিভিন্ন সাইড গুলো যাচাই করা দরকার, আমাদের স্কিল গুলো যেখানে আমরা সবসময় চিন্তা করে এসেছি যে আমাদের এখানে উইকনেস রয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই স্ট্রেন্থেন করা প্রয়োজন, এগুলো নানা দিক আছে, এই যতদিন এই গ্যাপটা যাচ্ছে তাতেই কিন্তু আমাদের অনেকগুলো সাইড গুলো বেরিয়ে আসছে, এই যদি এটার জন্য যদি আমরা না করি কিছু, কিন্তু আমাদের এই এই অবস্থা সব ব্যবহার করা যাচ্ছে না, বলতে খারাপ লাগছে যে অবস্থা সব ব্যবহার বলতে আমি এখানে বস্তুটা একেবারে মানে বাঁচনীয় না, কিন্তু তার সত্ত্বেও তো আমাদের একটা সদ ব্যবহার করার প্রয়োজন ছিল, এক্ষেত্রে কি করেছি আমরা, আদৌ কি তিন ধরনের টিম দাঁড়ানো করানো, যেটা আমাদের ক্রিকেটের যে যে অফিসিয়াল হাই অফিসিয়াল আছে উনি কলকাতায় একবার বলেছিলেন যে আমাদের বিভিন্ন সাইডে বিভিন্ন সাইডে ওয়ান ডে বলেন টেস্ট বলেন ওডিআই তে বলেন বিভিন্ন সাইডে আমাদের একটা স্কিল বাড়ানোর প্রয়োজন, কিন্তু এটার জন্য কি করেছি, কিংবা আমাদের যেসব ডিপার্টমেন্টে আমরা চিন্তা করে আমরা টেস্টের জন্য 2 দশক আগে যে এত জোর গেল একেবারে জোর দান করে আমরা চেষ্টা করেছি, সেটা যদি আমরা যদি অ্যাচিভ না করতে পারি তাহলে সমস্ত এফর্ট গুলো নষ্ট হয়ে গেল, এটা কিন্তু একেবারে আমাদের আমাদের উদ্দেশ্যের একেবারে বাইরে, এই এখানে আমরা তো মনে করেন আমি আপনাকে কিছুদিন আগেও বলছিলাম আপনার প্রোগ্রামে যে আফগানিস্তানের সাথে আমরা দুই এখন 10টা ম্যাচ খেলি, দেখা যাবে যে আমরা হয়তো 6টা 7টা ম্যাচে আমরা টেস্ট ম্যাচে হেরে যাচ্ছি, তাই যদি হয় তো এক্ষেত্রে আমরা কি করলাম, আমরা কি কোনো পন্থা অবলম্বন করলাম, নাকি আমরা এখনো সেই নন প্রফেশনাল জন্য রয়ে থাকলাম, এইগুলো সাইডগুলো রিয়েলি বিবেচনা করার প্রয়োজন, এইটা কিন্তু একটা সুযোগ ছিল, এটা আমাদের একটা অপরচুনিটি ছিল টু রেক্টিফাই আওয়ারসেলভস, এটা যদি না করা যায় কিন্তু আমাদের এই সুযোগগুলো আমরা নষ্ট করলাম আর কি, এটাই বারবার চিন্তা হয়।
নিশ্চয়ই রবীন ভাই, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনি যে বিষয়টি উত্থাপন করলেন, এবং আশা করছি যে আমরা আগামী কোন এক অনুষ্ঠানে এই বিষয়টি নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব, আজকে আমাদের সময় প্রায় শেষ, অনেক ধন্যবাদ রবীন ভাই আমাদের সময় দেওয়ার জন্য।
আপনাকেও ধন্যবাদ।
এই ছিল আজকের খেলার খবর।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে, আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি, অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ, আমি রুকে হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি, সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.